এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 6 জানুয়ারি, 22 পৌষ এবং ফার্সি 16 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরাকে মার্কিন সেনাবাহিনীর উপর হামলা বৃদ্ধি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন তৃতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই ইরান। সংলাপ স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইরানের কারাজ শহরের কাছে বিস্ফোরণের শব্দের ব্যাখ্যা দিল আইআরজিসি। বেগম জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবেন তথ্যমন্ত্রী। সরকার পুলিশকে বিরোধী দল দমনে ব্যবহার করছে মির্জা ফখরুল। এবং ভারতে 1,000-এরও বেশি চিকিৎসক সংক্রমিত, একদিনে করোনা সংক্রমণ 1,00,000-এর মতো। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানির সঙ্গে তার দক্ষিণ কোরীয় সমকক্ষ চোই জং কুনের সাক্ষাৎ সিউলের অনুরোধে হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে। তিনি বার্তা সংস্থা ইরিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ কোরিয়ায় ইরানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তাদের উপ পররাষ্ট্রমন্ত্রীকে ভিয়েনায় পাঠিয়েছে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে ইরানের আটকে থাকা অর্থ ছাড় দেওয়ার উপায় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে। প্রতিনিধি দলটি ঋণ পরিশোধের বিষয় নিয়ে ইরান এবং অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে। সাইদ খাতিবজাদে জানিয়েছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে সংলাপ চলছে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর ভিয়েনা সফরের কোনো সম্পর্ক নেই। ইরানের এই মুখপাত্র আরও বলেন, দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ভিয়েনায় উপস্থিত কয়েকজন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই ধরনের সংলাপের অবকাশে এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠক একটি স্বাভাবিক ব্যাপার। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির $100 কোটি অর্থ আটকে রয়েছে। সিউল দাবি করছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ইরানে পাঠানো যাচ্ছে না। বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্কে টানাপোড়েন চলছে। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরের উপকণ্ঠে বুধবার প্রচণ্ড বিস্ফোরণের শব্দ সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এটি বলেছে, সামরিক বাহিনীর অনুশীলনের সময় নিক্ষিপ্ত একটি রকেট থেকে ওই শব্দ হয়েছে। আলবোর্স প্রদেশে অবস্থিত আইআরজিসির ইমাম হাসান মোস্তফা সামরিক ঘাঁটির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে রকেটটির শব্দ শোনা গেছে, সেটি আইআরজিসির একটি ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়েছে এবং তা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। তবে এ ব্যাপারে জনমনে নানা সন্দেহ ও জল্পনা কল্পনা সৃষ্টি করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অতীতেও এ ধরনের অনুশীলন চালানো হয়েছে, কাজেই দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন রাষ্ট্রবিরোধী অপশক্তিগুলোর প্রচারণায় কান দিয়ে বিভ্রান্ত না হন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্পর্শকাতর পর্যায়ে উপনীত হয়েছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক।
মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী বুধবার ওয়াশিংটনে এই মন্তব্য করেন। বেয়ারবাক তাঁর মার্কিন সমকক্ষ অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন, ইরান ও পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকা ও জার্মানি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম ইউরোপীয় দেশ জার্মানি, দেশটি এই সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এটি নিয়ে একটি আস্থাহীনতার পরিবেশ তৈরি করতে ভূমিকা রেখেছে। কিন্তু জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে দাবি করেছেন, ইরান অনেকে রাস্তা হারিয়েছে এবং একটি চুক্তি স্বাক্ষরের জন্য আর বেশি সময় বাকি নেই। তিনি এমন সময় এসব কথা বললেন যখন ভিয়েনা সংলাপে ইরানের প্রধান আলোচক আলি বাকেরি কানি বুধবার বলেছেন, আলোচনা ইতিবাচক গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে আবারও আলোচনা শুরু হয়। খ্রিস্টীয় নতুন বছর উদযাপন উপলক্ষে আলোচনায় তিন দিনের বিরতি দেওয়া হয়েছিল। গত 27 ডিসেম্বর থেকে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ভিয়েনায় অষ্টম দফা আলোচনা শুরু করেন। পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে আলোচনায় অংশ নিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের কূটনীতিকরা। সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে আমেরিকার কোনো প্রতিনিধি সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারছেন না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, বেগম জিয়া এখন বিএনপি ও তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্বাস্থ্যের যদি কোনো হানি হয় তাহলে বিএনপি নেতারাই আসামি হবেন। খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাই আসামি হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী একথা বলেন। আজ দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। গতকাল বিএনপির গণহত্যা দিবস পালন বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ড. হাসান বলেন, 2014 সালের 5 জানুয়ারি বিএনপি গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, পারে নাই। তারা 500 ভোটকেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। সরকার পুলিশকে বিরোধী দল দমনে অবৈধভাবে ব্যবহার করছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আজ এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল দমনে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদকে দেখতে গিয়ে তিনি এমন অভিযোগ করেন। গত 22 ডিসেম্বর হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত হন রাজীব আহমেদ। এ সময় মির্জা ফখরুল বলেন, এই সরকার মূলত একনায়কতন্ত্রে বিশ্বাসী। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না, যার ফলে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে এবং বেআইনিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা আবারও বলছি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতন নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে। এর আগে সম্প্রতি এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব দাবি করেছেন, আওয়ামী লীগের দুঃশাসন কবলিত গত এক যুগে বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব উদ্ধৃত করে মির্জা ফখরুল আরো বলেছেন, গত কয়েক বছরে প্রায় 607 জন গুম হয়ে গেছে। আমাদের প্রায় সহস্রাধিক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা কোর্টে যান, জেলা আদালতগুলোতে যান, দেখবেন যারা আসামি হয়ে আসছেন তাদের 90 ভাগই বিএনপির নেতাকর্মী। ওদিকে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের কাজে বাধা দেবার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ 75 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিশ ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্বপ্ন নিয়ে কটাক্ষ করেছেন। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ ওয়াইসি বলেন, বিজেপি শ্রীরামকে দেখে এবং অখিলেশ যাদব শ্রীকৃষ্ণকে দেখেন। যখন স্বয়ং ভগবান এসে অখিলেশকে বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তাহলে আর নির্বাচনে লড়ার দরকার কি? এর আগে অখিলেশ যাদব বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ রাতে আমার স্বপ্নে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনার সরকার গঠন হতে চলেছে এবং তিনি একবার আসেন না, তিনি প্রতিদিন আসেন। ভারতে 1000-এরও বেশি চিকিৎসক সংক্রমিত, একদিনে করোনা সংক্রমণ 1,00,000-এর মতো। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউর মধ্যে একদিনে প্রায় 1,00,000 সংক্রমণের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 90,928 নয়া সংক্রমণ রেকর্ড হয়েছে। গতকাল বুধবারের তুলনায় দেশে আজ 56.5% বেশি সংক্রমণ হয়েছে। করোনার এই তৃতীয় ঢেউয়ে বিপুল সংখ্যক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন। মুম্বাই, দিল্লি, কলকাতা, পাটনা, চণ্ডীগড়, লখনৌ এবং পাতিয়ালায় বিপুল সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের করোনা পজিটিভ পাওয়া গেছে। দেশে এ পর্যন্ত 1,000-এরও বেশি চিকিৎসক ও চিকিৎসা কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সতর্কতা প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসকদের মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেছে IMA। এই হিসাবে দ্বিতীয় ঢেউয়ে কমপক্ষে 2,000 চিকিৎসকের মৃত্যু হয়েছে। IMA বলছে, জনসাধারণের মৃত্যুর হারের তুলনায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে মৃত্যুর হার বেশি। IMA সূত্রে প্রকাশ, করোনার দ্বিতীয় ঢেউয়ে কমপক্ষে 1,00,000 চিকিৎসক সংক্রমিত হয়েছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বাবর ইফতিকার বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তাঁর দেশের সীমান্তের 94% এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে, বাকি অংশের কাজও অবিলম্বে শেষ করা হবে। আফগানিস্তানের তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও ইসলামাবাদ এই কাজ শেষ করবে বলে তিনি প্রত্যয় জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঘোষণা দিয়েছেন জেনারেল বাবর। ওই ভিডিওতে দেখা যায় পাকিস্তানের পক্ষ থেকে নির্মিত কাঁটাতারের বেড়া তালেবান সীমান্তরক্ষীরা নষ্ট করে ফেলছে। এরকম একটি ভিডিওতে দেখা যায় কাঁটাতারের বেড়া ভেঙে ফেলার কাজে জড়িত এক ব্যক্তি বলছেন, আমরা এই বেড়াকে পাকিস্তানের অ্যাটাক অঞ্চল পর্যন্ত নিয়ে যাব। তবে পাক সেনা মুখপাত্র বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর অনেক সদস্যের শাহাদাতের মাধ্যমে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এতদূর অগ্রসর হয়েছে এবং যে কোনো মূল্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর দুদিন আগে পাক আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে তালেবানের বিরোধিতার কথা উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আমরা বেড়া দেওয়ার কাজ শুরু করেছি এবং আমরা তা শেষ করবই। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের আইন আল আসাদ সেনাঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাফাক নিউজ জানিয়েছে, বুধবার বিকেলে আইন আল আসাদ ঘাঁটিতে 5টি রকেট ছোঁড়া হয়। ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সাফাক নিউজ আরও জানিয়েছে, নিক্ষিপ্ত রকেটগুলো এই মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি আঘাত হেনেছে। এটি বলেছে, রকেটগুলো ঘাঁটিটির দিকে ছুটে গেলে সেখানকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা CRAM সক্রিয় হয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি। ইরাকি সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, আইন আল আসাদের নিক্ষিপ্ত রকেটগুলো ছিল কাতিউশা শ্রেণীর। ইরাকের জনগণ যখন দেশটি থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে সোচ্চার, তখন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হলো। ইরাকের রাজধানী বাগদাদে শিগগিরই ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসুজেদি। তিনি আজ লেবাননের আল আহাদ নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। মাসুজেদি বলেন, বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে এ পর্যন্ত চার দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং শিগগিরই পঞ্চম দফা আলোচনাও বাগদাদেই অনুষ্ঠিত হবে। তিনি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার প্রচুর সম্ভাবনা থাকার কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক দেশগুলো আমেরিকার নির্দেশ পালন না করেই তাদের সব সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাকের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কেও একথা বলেন। তিনি জানান, ইরাকের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো ধরনের সমঝোতাকে তেহরান স্বাগত জানায়। গণভোট প্রসঙ্গে মাসুদি বলেন, এ বিষয়টি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে মোতায়েন মার্কিন সেনা অবস্থানগুলোয় খুব কম সময়ের মধ্যে বারবার হামলা হয়েছে। এসব হামলার কারণ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরাকে নতুন বছর 2022 শুরুতেই দেশটিতে মোতায়েন মার্কিন সেনা অবস্থানগুলোয় বারবার হামলা হয়েছে। গতকাল বুধবার পাঁচটি ক্ষেপণাস্ত্র আইনুল আসাদ নামক মার্কিন সেনা ঘাঁটিতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যে আইনুল আসাদ ঘাঁটিতে একটি ড্রোনও আঘাত হানে। মধ্য ইরাকের বাবিল প্রদেশে ও দক্ষিণ ইরাকের সামাবে অঞ্চলে মার্কিন গাড়ি বহরেও হামলা হয়েছে। কাসেম আল জাব্বারিন নামের একটি গ্রুপ এই হামলাগুলোর বেশিরভাগেরই দায়িত্ব স্বীকার করেছে। ইরাকে দুই বছর আগে মার্কিন সন্ত্রাসী হামলায় পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট বা হাশদ শাবি নামক স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনীর তৎকালীন উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস ও ইরানের কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি শহীদ হলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জোরদার হয়ে ওঠে। ইরাকি সংসদ দেশটি থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আইন পাশ করে, কিন্তু মার্কিন সরকার সেনা উপদেষ্টা বা প্রশিক্ষক রাখার অজুহাত দেখিয়ে ইরাকে মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রেখেছে। 2021 সালের জুলাই মাসে স্বাক্ষরিত বাগদাদ ওয়াশিংটন চুক্তি অনুযায়ী ওই বছরের শেষ নাগাদ মার্কিন সেনারা ইরাক ত্যাগ করার কথা। অবশ্য একদল সেনা সামরিক উপদেষ্টা হিসেবে ইরাকে থেকে যাবে। 2021 সালের শেষ নাগাদ সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখনও 2400 মার্কিন সেনা উপদেষ্টার লেবেল লাগিয়ে ইরাকে রয়ে গেছে। অবশ্য ইরাকের অজ্ঞাত কয়েকটি ঘাঁটিতে 5000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে খবর এসেছে। ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া না হলে দখলদার সেনা হিসেবে তাদের উপর হামলা চালানো হবে বলে বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো। তাদের সেই হুঁশিয়ারি বাস্তবায়নই শুরু হয়েছে। এটা স্পষ্ট, ইরাকের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হওয়ার কারণেই আইএস বা দায়েশ সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান সহযোগী মার্কিন সেনাদের ইরাক থেকে বিতাড়নের সংগ্রাম দিনকে দিন জোরদার হয়ে উঠবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে 12 বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকা গ্রহণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে না বলে জানিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লঞ্চ ও ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। বাড়ির বাইরে মাস্ক ছাড়া চলাচল বন্ধ থাকবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন না নিলে ট্রেন ও উড়োজাহাজে চলাচল করা যাবে না। সেই সঙ্গে রেস্তোরাঁ শপিং মলেও প্রবেশ করা যাবে না। এছাড়া সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাগম সীমিত রাখতে হবে বলেও তিনি জানান। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বর্ধিত ভাড়া আদায় করা যাবে না, এটি পরিবহন সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে। এ সময় বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি বলেন, বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা 60 থেকে কমানো হবে। ফ্রন্টলাইনাররা সবাই শিগগিরই বুস্টার ডোজ পাবেন। কারিগরি কমিটির সাথে আলোচনা করে এসব সিদ্ধান্ত কবে থেকে কার্যকর করা হবে সেটা দুই একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। এদিকে রোগ তত্ত্ববিদগণ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী 10 থেকে 30 দিনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে। এই জন্য হাসপাতাল ব্যবস্থাপনা জোরদার করতে হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে হবে।
আমাদের তো জানেন যে খুব জনবহুল দেশ, আমাদের মানুষ বিশেষ শহর অঞ্চলে আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট টু মেক আইসোলেশন। তো এখানে ওমিক্রন ছড়াবে বলে আমার মনে হচ্ছে এবং আমার মনে হয় আগামী এক মাসের ভিতরে চিত্রটা হয়তো একটু বদলে যাবে।
আমাদের আশঙ্কা যেহেতু বাংলাদেশের সংক্রমণ একটু একটু করে বাড়ছে, আমরা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হয়তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা চাপ সৃষ্টি করতে পারে।
এদিকে দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সশরীরে ক্লাস বন্ধ সহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার জনসমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় সশরীরে ক্লাসের পরিবর্তে অনলাইনে ক্লাস চালু থাকবে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অনেকের টিকা কার্ড ও টিকার সনদে অসম্পূর্ণ তথ্য থাকায় দেশের বাইরের বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশনে হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী। তেসরা জামাতিয়ে সানি বেহেশতি নারীদের সর্দার হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী। তাঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে পেশ করছি অশেষ দরুদ আর সালাম। আজকের এই বিশেষ আয়োজনের পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। হাদিসে কুদসিতে বলা হয়েছে, মহান আল্লাহ যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তাহলে তিনি কিছুই সৃষ্টি করতেন না। কেউ কেউ এরই সূত্র ধরে বা এ জাতীয় অন্য বর্ণনার ভিত্তিতে বলেন যে আমিরুল মোমেনিন হযরত আলীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসুল ও বিশ্বজগতের জন্য মহান আল্লাহর রহমত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সৃষ্টি করতেন না, এবং হজরত ফাতিমাকে সৃষ্টি না করলে হজরত আলীকেও সৃষ্টি করতেন না। তাই ঘুরিয়ে বললে এটাও বলা যায় যে হজরত ফাতিমাকে আল্লাহ সৃষ্টি না করলে তিনি কিছুই সৃষ্টি করতেন না। টাকার নোটের মধ্যে যে সুতার মতো অংশটি যোগ করা হয় তা না থাকলে যেমন নোট অচল বা মূল্যহীন বলে গণ্য হয়, তেমনি ফাতিমা ছাড়া আলী হয়ে পড়তেন অপূর্ণ, আলী ছাড়া মহানবী হয়ে পড়তেন অপূর্ণ, ও মহানবী ছাড়া মহান আল্লাহর সৃষ্টি জগৎ হয়ে পড়ত অপূর্ণ। দুঃখজনক হলেও সত্য যে হজরত ফাতিমাকে শাহাদাত বরণ করতে হয়েছে খুব কম বয়সে, এবং আরো বেশি দুঃখজনক হল তার কবরও আজও অচিহ্নিত এবং রাতের আধারে অত্যন্ত গোপনে তাকে দাফন করা হয়েছিল।
মর্যাদার দিক থেকে মহামানবদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্থানে সমাসীন হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমিরুল মুমিনিন হজরত আলীর পরই তাঁর অবস্থান। অথচ আধুনিক যুগের মুসলিম নারী সমাজেরও এক বিশাল অংশের কাছে হজরত ফাতিমার চেয়ে বস্তুবাদী ও ভোগবাদী পশ্চিমা নারী সমাজই বেশি গুরুত্ব পাচ্ছে। তাদের অনেকেই হজরত ফাতিমার নামে বা তাঁর নানা উপাধির অনুকরণে নিজ কন্যার নাম রাখতে দ্বিধান্বিত হন। এমন কোন নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তাঁর দুই শিশু সন্তান সহ তিন দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না, ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর তিন দিন শুধু পানি পান করে রোজা রাখার সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই তিন দিন কেবল পানি দিয়েই ইফতার করেন?
হজরত ফাতিমা জাহরা ছিলেন মানব জাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক তথা মানবতা ও মনুষ্যত্বের পূর্ণতার অন্যতম মডেল। এ ধরনের মানুষ পৃথিবীতে জন্ম না নিলে আদর্শের দিক থেকে মানব জাতির মধ্যে বিরাজ করত ব্যাপক অপূর্ণতা এবং আদর্শিক শূন্যতা।
হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু এর চেয়ে বড় পরিচয় হল হযরত ফাতিমা হলেন বেহেশতের নারীদের নেত্রী এবং মহানবীর পবিত্র আহলে বাইতের শীর্ষস্থানীয় সদস্য, আর এটিই তাঁর আসল পরিচয়। আমরা জানি যে কেবল আত্মীয়তার সম্পর্ক থাকলেই যে কেউ বেহেশতে যেতে পারবে না, যদি নবী রাসূলগণের স্ত্রী সন্তান হয় তবুও না। হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী সন্তান এবং হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামবাসী হয়েছে, এটি পবিত্র কোরআনেই বর্ণিত হয়েছে। বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করায় মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত, তখন মহান আল্লাহ তাকে দান করেন হযরত ফাতিমাতুজ্জাহরা। পবিত্র কোরআনে তাঁকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ব আর নিয়ামতের চির প্রবহমান ঝর্ণা।
আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থে বলেছেন, হজরত ফাতিমার শানে সূরা কাউসার নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হজরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে। অবশ্য পরবর্তী যুগে বনু আব্বাসও রাসুলের পরিবারের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল, অবশেষে তারাও ধ্বংস হয়ে গেছে। যারা রাসুলের বিরুদ্ধে কথা বলতো তাদের বংশধরদের কোনো খবর পৃথিবীর মানুষ জানে না, খবর নেয়ও না। রাসুলের বংশধরদের নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের চেষ্টা করেও তারা সফল হয়নি। একের পর এক রাসুলের বংশধরদের শহীদ করা সত্ত্বেও যারা পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না। অথচ রাসুলের বংশধারা হজরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। এ বংশেই ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
Thank you. হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা ছিলেন মানব জাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক। তিনি ছিলেন মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টি সহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। স্নেহময়ী জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তাঁর সহায়তায় এগিয়ে আসার জন্য মহীয়সী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বযুগের শ্রেষ্ঠ নারী বলে উল্লেখ করেছেন। রাসূলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে, এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালতের অন্যতম কাণ্ডারী ছিলেন ফাতিমা। এই মহীয়সী নারীর অনন্য ত্যাগ তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। রাসুলের পুত্র সন্তানরা মারা যাওয়ায় ইসলামের শত্রু কাফির মুশরিক ও মুনাফিকরা এ নিয়ে ঠাট্টা করত। আস ইবনে ওয়াইল রাসুলকে আবতার বা লেজ কাটা তথা নির্বংশ বলে গালি দিত, ফলে মনে মনে খুব কষ্ট পেতেন রাসুলুল্লাহ। মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন তিনি হলেন হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা। এর পরিপ্রেক্ষিতেই পবিত্র কোরআনে সূরা কাউসার নাজিল হয়। মহান আল্লাহ সূরা কাউসারে বরকতময় এই জন্মের সুসংবাদ দেন এভাবে, আমরা তোমাকে কাউসার বা বরকতময় প্রস্রবণ দান করেছি, তাই তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানি দাও, নিশ্চয়ই তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ।
মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাত শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তাঁর নামকরণ করা হয়েছে ফাতিমা কারণ আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ তথা সৈয়দাতুন নিসাইল আলামিন নামে খ্যাত হযরত ফাতিমা ছিলেন সব মানবীয় মহৎগুণের আদর্শ, আর এজন্যই তাঁর অনেক উপাধি ছিল, যেমন আসিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবাররাকা বা বরকত প্রাপ্ত, আল তাহিরা বা পবিত্র, আল মার্জিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আজ্জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, আজ জাহরা বা দ্যুতিময় ইত্যাদি। হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তাঁর জ্যোতি আকাশের ফেরেশতা ও অন্যান্য দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাঁকে জাহরা উপাধি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধির পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাঁকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসসালাম, আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা।
হযরত ফাতিমা সংসারের যাবতীয় কাজ নিজে করতেন। তিনি যাতার মাধ্যমে আটা তৈরি করতে করতে তার হাতে ফুসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি, পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। হযরত ফাতিমা কাছে এলে দিনের নবী নিজে উঠে দাঁড়িয়ে তাকে বরণ করে নিজের পাশে বসতে দিতেন। এ থেকে বোঝা যায় ফাতিমাকে সম্মান দেখানোর পেছনে রয়েছে ঐশীলকের সুস্পষ্ট ইঙ্গিত। হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটানা দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। দুনিয়া থেকে মহানবীর দৈহিক বিদায়ের মাত্র 2 মাস বা মতান্তরে 95 দিন পর শাহাদাত বরণ করেন হযরত ফাতিমা। কোনো কোনো বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে প্রভাবশালী মহলের হামলায় হযরত ফাতিমা আহত হয়ে শাহাদাত বরণ করেন।
হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত। সংসারের কাজ করার সময়ও তাঁর মুখে আল্লাহর জিকির থাকত। রাসূলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রাসূলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তাঁর অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওফাতের অল্প কিছুদিন পরই হযরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূলে খোদা ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনি তাঁর সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হযরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবেন, আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাঁর উম্মতকে সতর্ক করেছেন যে তারা যেন হযরত ফাতিমাকে কষ্ট না দেয় ও তাঁকে অসন্তুষ্ট না করে।
দ্বিতীয় হিজরিতে হযরত ফাতিমার সাথে হযরত আলীর বিয়ে হয়। অনেক খ্যাতনামা সাহাবী হযরত ফাতিমাকে বিয়ে করার জন্য রাসূলের কাছে প্রস্তাব দেন, কিন্তু রাসূলুল্লাহ তাদের কারো প্রস্তাবই গ্রহণ করেননি। তিনি বলেন, ফাতিমার বিয়ে মহান আল্লাহর নির্দেশে সম্পন্ন হবে। ফাতিমা সালামুল্লাহি আলাইহার বিয়ের জন্য হযরত আলী আলাইহিস সালামের ঢালকে মোহরানা ধার্য করা হয়। এর মূল্য ছিল সর্বোচ্চ 500 দিরহাম। অবশ্য ফাতিমা জাহরা বাবাকে অনুরোধ করেন যে তার দেনমোহরকে কিয়ামতের দিন উম্মতের পাপী বান্দাদের মুক্তির জন্য নির্ধারণ করা হোক। তার এই আবেদন আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে ওহির ফেরেশতা জিব্রাইল সুসংবাদ নিয়ে আসেন। যে কোনো নারীর জন্য বিয়ের পোশাক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা একজন দরিদ্র নারীর অনুরোধে নিজের বিয়ের জন্য কেনা পোশাকটি তাকে দান করে দিয়েছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে বলেছেন, চারজন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম। মারিয়াম ইবনে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। ফাতিমা সিদ্দিকা সালামুল্লাহ আলাইহা ঐশী পন্থায় অনেক জ্ঞান অর্জন করেছিলেন। ফাদাক ও মঞ্জিল শীর্ষক তাঁর ভাষণ এই মহামানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে।
নবীনন্দিনী ফাতিমা সালামুল্লাহি আলাইহা বলেছেন, পৃথিবীতে তিনটি জিনিস আমার খুবই প্রিয়, আল্লাহর পথে ব্যয়, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো এবং কুরআন তেলাওয়াত। পবিত্র কোরআনের আয়াত শ্রবণ মুসলমানদেরকে মুক্তির তীরে পৌঁছে দেয়। ফাতিমা সালামুল্লাহি আলাইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ঈমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্য করাকে ধর্মের ব্যবস্থায় বা ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম করেছেন, আমাদের নেতৃত্বকে অনৈক্যের পথে বাধা ও আমাদের সঙ্গে বন্ধুত্বকে ইসলামের জন্য সম্মানের মাধ্যম করেছেন। তিনি বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে।
ফাতিমা বা তাঁর বংশধরদের কেউই ঐশী সম্মানকে পার্থিব ভোগের কাজে লাগাননি। আত্মত্যাগের বিশালত্বে ফাতিমা এবং তার বংশধররা ইতিহাসে অনন্য। হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা আদর্শ মানবাত্মার প্রতীক, তাঁর প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম।
হযরত ফাতিমার শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি আবারও গভীর সমবেদনা।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 6 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, বুয়েট ছাত্র আবরার হত্যা, ডেথ রেফারেন্সের জন্য নথি হাইকোর্টে পাঠানো হলো, দৈনিক প্রথম আলো। বাংলা মোটরে যমুনা টিভিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, দৈনিক কালের কণ্ঠ। মাহবুব তালুকদার প্রসঙ্গে সিইসি, তিনি এক এক সময় এক একটা শব্দ চয়ন করেন মিডিয়ায় প্রচারের জন্য, দৈনিক মানব জমিন। 12 বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না, দৈনিক যুগান্তর। টিকার সনদ ছাড়া ট্রেন লঞ্চে চলাচল নিষেধ, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, উত্তরপ্রদেশে আসাদুদ্দিন ওয়াইসিকে ঘর দিতে অস্বীকার করল হোটেল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ নেতারা, দৈনিক পূবের কলম। মোদির নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের তথ্য অগ্রাহ্য পাঞ্জাব পুলিশের, সুপ্রিম কোর্টের শুনানি কাল, দৈনিক আজকাল। বুল্লিবাই অ্যাপ নির্মাতা, বিটেকের ছাত্র, অসম থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যায় 20 আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আজ বৃহস্পতিবার এই নথিপত্র হাইকোর্টে পাঠান। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঁইয়া। আইনজীবীরা বলছেন, মামলায় বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। এ পর্যায়ে সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তিরা কারাগারে থেকে জেল আপিল করতে পারেন। এছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল ও বিবিধ আবেদনও করতে পারেন আসামিরা। দৈনিক কালেকণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর বাংলা মোটরে রাহাত টাওয়ারের 11 তলায় যমুনা টিভির নগর কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 1.5 ঘন্টা ব্যাপী কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকাল 11:04 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের 11টি ইউনিট কাজ করে 12:30 আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়ে স্কুলে যেতে হবে। করোনা ভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেওয়া না থাকলে তাদের স্কুলে যেতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সরকার জোরালোভাবে ভাবছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। আজ ক্যাবিনেট বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয় এ ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সিদ্ধান্ত শুধু স্কুল শিক্ষার্থীদের জন্য যাদের বয়স 12-17 বছর, কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ ধরনের নির্দেশনা নয়। দৈনিক মানব জমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেন, তিনি এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসি নিয়ে উদ্দেশ্য প্রণোদিত কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের আরো বলেন, উনি তো এরকম বলেন সব সময়, এক একটা সময় এক একটা শব্দ উচ্চারণ করেন মিডিয়ায় প্রচার করার জন্য। এ কথাগুলো অপ্রাসঙ্গিক কথা, অপপ্রচারমূলক কথা, নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়ার কথা। গতকাল বুধবার 5ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এছাড়াও তিনি নিজেদের দায় স্বীকারমূলক মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সিইসি বলেন, ভোট যুদ্ধ আছে, ভোট নেই, তাহলে 75% ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখিয়েছে সারিবদ্ধভাবে নারী পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন, তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং ওনার কথার কোনো সঙ্গতি নেই। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন সংক্রমণ রোধে টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল রেস্টুরেন্টের মতো শপিং মলে প্রবেশ করা যাবে না। একই সাথে ট্রেন প্লেন লঞ্চও চলাচল করা যাবে না। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংকালে মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ার ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এটি দৈনিক নয়া দিগন্তের খবর। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। অপরদিকে ভারতের রাজধানী দিল্লি আছে তালিকার দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার সারা বিশ্বের বাতাসের মানের সূচক নিয়ন্ত্রণকারী আইকিউইআরএ এই তথ্য জানানো হয়। আইকিউইআরএ জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এক্যুআই ১৯৭ রেকর্ড করা হয়, যা অস্বাস্থ্যকর। অপরদিকে দিল্লির এক্যুআই রেকর্ড করা হয় ১৮৯। তালিকার শীর্ষ পাঁচে থাকা অপর শহরগুলো হচ্ছে উত্তর মেসেডোনিয়ার স্কোপিজে, পাকিস্তানের লাহোর ও ভারতের অপর শহর কলকাতা। এই শহরগুলোর এক্যুআই রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮৪, ১৮১ ও ১৭৯। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক পূবের কলামের শিরোনামের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের দলকে শক্তিশালী করতে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি একটানা সফরে রয়েছেন। তার সভাগুলোতে প্রচুর মানুষজনের উপস্থিতি থেকে দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে তারা রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হবে। দলটির দাবি, তাদের পক্ষে জনগণের সমর্থন থাকায় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়ই দলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুদিন আগে মুরাদাবাদ সফরের আগে দলীয় কর্মীরা শহরের একটি হোটেলে আসাদুদ্দিন ওয়াইসির জন্য কয়েকটি রুম বুক করেছিলেন, কিন্তু ওয়াইসির পৌঁছানোর সময় হলে হোটেল কর্তৃপক্ষ তার জন্য রুম দিতে অস্বীকার করেন। তারা বলেন, এটি এলআইইউর বা স্থানীয় গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে হোটেলের নির্ধারিত রুম না পেয়ে দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি করেন। এটি দৈনিক আজকাল পত্রিকার খবর। বিক্ষোভ যে হতে পারে সে নিয়ে গোয়েন্দারা সমস্ত তথ্য দিয়েছিল, তারপরেও পাঞ্জাব পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি, এমনকি ব্লু বুকের নির্দেশনাও মানেনি। আর একটু হলেই বিপদে পড়তে পারতেন দেশের প্রধানমন্ত্রী, অনেক কিছুই হতে পারত। এবার পাঞ্জাব পুলিশের দিকে এ নিয়ে আঙুল তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি এবার পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বুল্লিবাই অ্যাপের নির্মাতা ২১ বছর বয়সী নীরজ বিষ্ণুইকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নীরজকে দিল্লি পুলিশ অসম থেকে গ্রেফতার করে। এই মামলায় এখন পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অ্যাপটিতে সম্মতি ছাড়াই নিলামের জন্য বেশ কয়েকজন মুসলিম মহিলার ছবি আপলোড করার অভিযোগ উঠেছিল। এরপরে নেট মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সরব হন ব্যবহারকারীরা। নীরজ ভোপালের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের বিটেক এর ছাত্র। সে অসমের দিগম্বরের জোরহাট এলাকার বাসিন্দা। পুলিশ তার বাড়ি থেকে একটি কম্পিউটারও বাজেয়াপ্ত করেছে যাতে এই অ্যাপটি তৈরি করা হয়েছিল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই বলেছে ইরান। সংলাপ স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইরানের কারাজ শহরের কাছে বিস্ফোরণের শব্দের ব্যাখ্যা দিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বেগম জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবেন তথ্যমন্ত্রী। সরকার পুলিশকে বিরোধী দল দমনে ব্যবহার করছে বললেন মির্জা ফখরুল। এবং ভারতে ১০০০এরও বেশি চিকিৎসক করোনায় সংক্রমিত, একদিনে করোনা সংক্রমণ 100,000-এর মতো। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি, রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 00982122053273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। এখানেই শেষ করছি, খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։